দাও ইখলাস এমন মোরে
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু আসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। কাছের দূরের সকল মাদানী চ্যানেলের দর্শককে আবারো সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করছি অনুষ্ঠান পারিবারিক ও সামাজিক ব্যাধি। আলহামদুলিল্লাহ আজ্জাবাজাল এই অনুষ্ঠানে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি, বিষয়বস্তুর উপর আলোচনা করে থাকি। আর এই বিষয়গুলোর উপর আমরা এই জন্য আলোচনা করি যাতে করে একটা পরিবার এবং একটা সমাজের যে সকল ব্যাধি অর্থাৎ খারাপ ব্যাধি আছে সেগুলো থেকে যেন আমরা পরিত্রাণ পেতে পারি। আর এই পরিত্রাণের মাধ্যমে একটা সুন্দর পরিবার, একটা সুন্দর সমাজ গঠন করার প্রয়াস আমাদের থাকে। আলহামদুলিল্লাহ আজ্জাবাজাল আমরা যদি পারিবারিক ও সামাজিক ব্যাধি অনুষ্ঠানটি থেকে আমরা মাদানী ফুল গ্রহণ করে তার উপর যদি আমরা আমল করতে পারি ইনশাআল্লাহ আজ্জাবাজাল আমাদের পরিবার সুন্দর হবে এবং একে অপরের ভালোবাসা মহব্বত এটা বৃদ্ধি পেতে থাকবে আলহামদুলিল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজকের যে বিষয়টি নেওয়া হয়েছে খুব একটি সুন্দর বিষয়, যে এই বিষয়ে যেটা আমাদের মন মানসিকতার বিপরীত কিন্তু আল্লাহ তাআলা এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের পক্ষ থেকে এটা একটা বরকত রহমত, কিন্তু আমাদের মন মানসিকতা থেকে এখন প্রায় এটা বিপরীত। তো আলহামদুলিল্লাহ যে বিষয়টি আজকে নেওয়া হবে সেটি প্রায় সবার সাথে নেই, সবাই এটার বিপরীতে যায়। তো আজকে এটার পক্ষ হয়ে আমরা কথা বলবো এবং এর ফজিলত, এর বরকত কী হতে পারে আর এর থেকে আমরা কি দুনিয়া আখিরাতের ফায়দা নিতে পারি সেই বিষয়ে কথা বলা হবে। জি, আজকের বিষয়টি হচ্ছে যৌথ পরিবার ব্যবস্থা। জি, যৌথ পরিবার ব্যবস্থা এটি আমাদের কেমন ফলদায়ক হতে পারে আর এর মাধ্যমে পারিবারিক ও সামাজিক ব্যাধি কিভাবে পরিত্রাণ পাওয়া যায় ইনশাআল্লাহ এই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত আছেন আলহামদুলিল্লাহ আমার ডান পাশে আমাদের কাউসার ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মাশাআল্লাহ। আমার বাম পাশে আছেন আমাদের সেলিম ভাই, কেমন আছেন?
আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আপনি কেমন আছেন?
আসছি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দয়ায়। মাশাআল্লাহ আমাদের দুজন প্রাণপ্রিয় মুবাল্লিগগণ আজকের এই বিষয় নিয়ে যে যৌথ পরিবার ব্যবস্থা আলোচনা করবে ইনশাআল্লাহ। কোথাও যাবেন না, আমাদের সাথে থাকুন, মাদানী চ্যানেল দেখুন। আজকের বিষয়বস্তু নিয়ে আপনার ইনশাআল্লাহ অন্তরে একটি সুন্দর ধারণা সৃষ্টি হবে এবং যৌথ পরিবারের বরকতের কথা যদি আপনি শুনেন ইনশাআল্লাহ আজ্জাবাজাল এটি লুপে নেওয়ার জন্য আপনারও অন্তর সাড়া দিবে। আসুন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, বিষয়বস্তুর উপর আলোচনা করার পূর্বে প্রোগ্রামকে সামনের দিকে নিয়ে যাওয়ার, অগ্রসর হওয়ার আগে একটি দরুদ শরীফের ফজল শ্রবণ করি। আমার নবী রসুল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোরআন পড়ল এবং আপন প্রতিপালকের প্রশংসা করল, অতপর আমার উপর দরুদে পাক পড়ল, তারপর নিজ প্রতিপালক থেকে ক্ষমা প্রার্থনা করল, তবে সে কল্যাণকে সেটার জায়গা থেকে তালাশ করে নিল। সুবহানাল্লাহ, সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কত সুন্দর দরুদ শরীফের এই ফজলটি যে আমাদেরকে কোরআনুল করিম পড়ার উৎসাহ দেওয়া হচ্ছে। যে ব্যক্তি কোরআন শরীফ পড়ল, দেখুন একটা পরিবারের মধ্যে যদি কোরআন শরীফ পড়া হয় আলহামদুলিল্লাহ রহমতের ফেরেশতার আনাগোনা হয়ে যায়। যে ঘরে কোরআনুল করিম পড়া হয় না আর কোনো বিপদ আসলো তখন যদি আমরা বলি, হাই হতাশ করি যে আমাদের ঘরে কেন বিপদ আসলো, কেন এরকম হচ্ছে, পরিবারের মধ্যে অভাব কেন আসছে, অশান্তি অমিল এগুলা হঠাৎ করে কেন হচ্ছে, হঠাৎ করে হচ্ছে না, এটা হওয়ার পিছনে কারণ হচ্ছে আমাদের পরিবার থেকে আমরা অনেকেই প্রায় কোরআনুল করিমকে পড়া আমাদের জীবন থেকে বাদ দিয়ে দিয়েছি। তো এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখের বিষয়। তো আসুন, কোরআনুল করিম পাঠ করা এবং আপন প্রতিপালকের প্রশংসা করা, হামদ পড়া, নাত পড়া, আল্লাহ তাআলার জিকির করা, আল্লাহ তাআলার কথায় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা, এগুলো আমাদের থেকে প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে। আসুন এটাকে আমরা পুনর্জীবিত করি ইনশাআল্লাহ। অতপর আমার উপর দরুদ শরীফ পাক পড়লো, আল্লাহ রাসূল বলতেছে আমার উপর দোষে পাঠ করলো, তার নিজ প্রতিপালক থেকে ক্ষমা প্রার্থনা করলো এবং সে কল্যাণকে সেটার জায়গা থেকে তালাশ করে নিল। তো কল্যাণ তো আমাদের জন্য আছে, কিন্তু আমরা সেই জায়গা থেকে তালাশ করার জন্য আমাদেরকে কী করতে হবে? কুরআনুল করিম পাঠ করতে হবে, আল্লাহ তাআলার প্রশংসা করতে হবে, আর প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর অধিক হারে মহব্বত সহকারে দরসে পাঠ করতে হবে। তাহলে আমাদের ক্ষমা লাভ হবে এবং কল্যাণকে তালাশ করার ব্যবস্থাপত্র তৈরি হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কর্মগুলো করার উপর আমল করার তৌফিক নসিব করুক। আমিন বিজাহিন নাবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন আরেকবার মহব্বত সহকারে দরসে পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকের বিষয় যৌথ পরিবার ব্যবস্থা। এর সম্পর্কে সবারই জানা দরকার, যারা পরিবার নিয়ে থাকতে চান এক অপরকে ভালোবেসে, কিন্তু আপনার যাকে নিয়ে থাকার ইচ্ছা একসাথে সে বুঝে না এর ফজিলত, তাকেও দেখার সুযোগ করে দেন ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। দেখবেন আজকের বিষয়বস্তুর উপর আলোচনা শুনে তারও পরিবর্তন আসবে, জেহেন পরিবর্তন হবে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। আসুন আর কথা না বাড়িয়ে আমরা কাউসার ভাইয়ের কাছে যাই। আজকের বিষয়বস্তুর উপর আলোচনা ইনশাআল্লাহ আমরা শ্রবণ করব এবং তার উপর আমল করারও নিয়ত করে দিন ইনশাআল্লাহ। জি কাউসার ভাই।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামান নবিয়্যিন আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা বড়ই দয়া। আজকে এমন একটা সাবজেক্ট, এমন একটা বিষয় যেটা আমাদের অনুষ্ঠান পারিবারিক ও সামাজিক ব্যাধি। তো বলা যায় আমাদের সমাজের মধ্যে অনেকগুলা যে ব্যাধি রয়েছে, তার মধ্যে পারিবারিক যে ব্যাধির কথা আসতেছে সেখানেই যদি আমরা চিন্তা করি, পরিবার, পরিবার শব্দটা যখনই আসে তখনই স্মরণপদের সবচেয়ে পৃথিবীর মধ্যে আপন মানুষ, কাছের মানুষ বলতে পরিবারকে বোঝায়।
জি।
আর আজকের বিষয়টা হচ্ছে যৌথ পরিবার, যে শব্দটার সাথে যদি বলতে যাই বর্তমান জেনারেশনের অনেকেই হয়তো পরিচিতও না।
জি।
একটা সময় একান্নবর্তী পরিবার, যৌথ পরিবার, এই বিষয়গুলো খুবই কমন ছিল।
আচ্ছা।
কিন্তু এখন যারা বর্তমানে রয়েছে তাদেরকে জিজ্ঞেস করা হয়, একান্নবর্তী পরিবার অনেকে নামই শুনেনি।
জি।
আর যৌথ পরিবার এটা প্রায় বিলুপ্ত প্রায়, এটা আমরা যদি এখন সমাজের মধ্যে খুঁজে বের করি না, এটার পরিমাণ খুবই কমই পাওয়া যাবে। এখন সবচেয়ে বেশি আমরা একক পরিবারের দিকে ধাবিত হচ্ছি।
যৌথ পরিবার বলতে আসলে আমরা মানে কি বুঝতে চাচ্ছি?
সাধারণত যৌথ পরিবার বলতে মা বাবা ভাই বোন।
জি।
পাশাপাশি বিয়ের পরেও স্ত্রী সন্তান সবাইকে নিয়ে একসাথে থাকা, একসাথে একই পরিবারে বসবাস করাটাকে যৌথ পরিবার বলে। সেটা সর্বদিক থেকে একসাথে থাকা, খাওয়া দাওয়া, আন্তরিকতা সব কিছু মিলিয়ে যৌথ পরিবার। আর একক পরিবার বলতে সন্তান যখন বড় হয়ে যায় তখন বিয়ের পরেই পৃথক হয়ে আলাদা আলাদা হয়ে যাওয়া।
জি।
যৌথ পরিবারের স্বাভাবিক প্রত্যেকটা মুদ্রারই এপিঠ ওপিঠ দুইটা দিকে থাকে, প্রত্যেকটা মুদ্রারই রয়েছে। তদ্রূপভাবে যৌথ পরিবারের মধ্যে যেমনই অসংখ্য সুবিধা রয়েছে তেমনই কিছু অসুবিধাও রয়েছে।
জি।
আর অসংখ্য সুবিধার মাঝে কিছু অসুবিধাকে বিজ্ঞতার সাথে মেনে নেওয়াটাই হচ্ছে উত্তম।
আচ্ছা।
দেখা যায় আসলে অনেকের অবুঝ আচরণের কারণে পরিবারগুলো বিচ্ছিন্নতা বেশি হয়।
আচ্ছা।
আর বিজ্ঞতার সাথে প্রত্যেকটা পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে আলহামদুলিল্লাহ পরিবারের মধ্যে ঐক্যতা বজায় থাকে।
আচ্ছা।
আজ আমরা যদি চিন্তা করি যৌথ পরিবার, এর অনেকগুলো সুযোগ সুবিধার মধ্যে এর মধ্যে অন্যতম হচ্ছে সিকিউরিটি ব্যবস্থা।
আচ্ছা।
পরিবারের নিরাপত্তা ব্যবস্থা। আজ আমরা যদি পৃথক হয়ে যাই, অনেক সময় দেখা যায় জিজিকের কারণে, জীবিকার কারণে অনেকে ভিন্ন অঞ্চলে চলে যায়, অনেকে বিদেশ চলে যায়।
জি।
তো পরিবারের মধ্যে প্রায় অনেকেই ওখান থেকে দূরেও যদিও বা যায়, যদি শুধুমাত্র স্ত্রী কিংবা মুষ্টিমেয় দুই একজন সদস্য থাকে, একটু নিরাপত্তাহীনতার মধ্যে ভোগে।
জি।
আর যখনই এটা যৌথ পরিবার মা বাবা ভাই বোন সবার সাথে থাকে, তাহলে সে মানসিকভাবে সম্পূর্ণ নিজের পরিবারকে সবাইকে সিকিউরিটি মনে করে, নিরাপত্তা মনে করে। তদ্রূপভাবে যৌথ পরিবার মানুষের বিপদ মুসিবতের সময়, যখন আমরা বিপদে পড়ি, দেখুন তখনই আমাদের সবচেয়ে কাছের মানুষগুলো আমাদের বেশি কাজে আসে। অনেক সময় দেখা যায় আমার সন্তান অসুস্থ হয়ে পড়ল, এমনই হতে পারে ওই মুহূর্তে আমার স্ত্রী অসুস্থ হয়ে পড়ল,
আচ্ছা
হয়ে যায় একই সাথে পরিবারের দুজন সদস্য। তো এখন দেখা গেল ওই ব্যক্তি তো কর্মের মধ্যেই ব্যস্ত, এই মুহূর্তে যে এই বিপদের সময় কাউকে কাছে পাবে ওই সময় ওই সুযোগটা হয়ে ওঠে না। যদি যৌথ পরিবার হয়
জি,
তাহলে দেখা যাবে অসুস্থ হোক যাই সমস্যা হোক না কেন, সে যেখানেই আছে জীবিকা নির্বাহের জন্য নিশ্চিন্তে আছে, আমার পরিবারের অন্যান্য সদস্য রয়েছে, আমার মা রয়েছে, বাবা রয়েছে, চিকিৎসা ওনারা করাবেন। তো বলা যায় মুসিবতের ক্ষেত্রে সবচেয়ে বেশি, এছাড়া যদি আমরা খুশির দিক দিয়ে বলি, আনন্দ উৎসব পারিবারিক যেগুলো অনুষ্ঠান, অনুষ্ঠান বলতেই ইজিতিমায়ে বোঝায়, একক তো কোনো অনুষ্ঠান তেমন কোনো হয় না, তেমন আনন্দ অনুভবও হয় না। তো আমার ইজিতিমায় অনুষ্ঠানের সবচেয়ে কাছের মানুষকে মানুষ সবচেয়ে বেশি কি প্রায়োরিটি দেয়।
জি মাশা,
তাহলে যৌথ পরিবারের মধ্যে যে সকল অনুষ্ঠানগুলো হয়ে থাকে তাদের আনন্দের সময় যেমন অতি আনন্দ উপভোগ করার, মধুময় করার সুযোগ থাকে, তদ্রূপভাবে বিপদের সময়ও সবচেয়ে আপন মানুষগুলোকে কাছে পাওয়া যায়।
মাশাআল্লাহ।
এখন আমাদের সমাজের মধ্যে আসলে আমরা যদি চিন্তা করি, অনেকগুলা দিক রয়েছে যেগুলোর কারণে আমাদের পরিবারগুলো, যৌথ পরিবারগুলো বিচ্ছিন্ন হয়ে একক পরিবারের মধ্যে চলে যাচ্ছে।
জি ইনশাল্লাহ, এটা তো আমরা শুনবো বিস্তারিতভাবে। আমাদের চ্যানেল দর্শকবৃন্দ খুব সুন্দরভাবেই বললো একান্নবর্তী পরিবার বা যৌথ পরিবার, এগুলোকে আমরা এখন বিতৃষ্ণা মনে করি বা একক পরিবারে আমরা থাকতে পছন্দ মনে করি, এটাকে আমরা ভেজাল মুক্ত মনে করি। অনেক সময় দেখা যায় যে মা বাবার সাথে থাকতে আমরা এটা বিরক্তবোধ মনে করি, মা বাবা থেকে দূরে সরে যাই। তো এভাবে আমাদের অনেক চিন্তাভাবনা আমাদের এসে যায়, অথচ এটা আমরা আমাদের জন্য সুফল নয়, বরঞ্চ আমাদের জন্য বিফল, অর্থাৎ দুঃখ আমরা ডেকে নিয়ে আসি। কারণ দিনের বেলা তো যা থা, রাতের বেলায় যখন আমাদের অনেক ধরনের সমস্যা হতে পারে, কিন্তু যৌথ পরিবারে থাকলে এর একটি সুফল হচ্ছে যে আপনি সাহারা পাবেন। সবচেয়ে বড় জিনিস হচ্ছে সাহারা, সবচেয়ে বড় জিনিস হচ্ছে একটা মেন্টালি ডিপ্রেশন থেকে বের হয়ে আসার একটি সুযোগ আপনি পেয়ে যাবেন। তো সেই ক্ষেত্রে যৌথ পরিবারের ভূমিকা অপরিসীম, এটা ইনশাল্লাহ আমরা আরও বিস্তারিত আমরা সেলিমের কাছ থেকে।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين وعلى اله وصحبه اجمعين। সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে মালিক রব্বুল আলামিন এই পরিস্থিতির মধ্যে মাদানী চ্যানেল বাংলাতে নেকির দাওয়াত পৌঁছিয়ে দেওয়ার জন্য মাদানী চ্যানেলের মাধ্যমে, বিশেষ করে ধারাবাহিক অনুষ্ঠান পারিবারিক ও সামাজিক বেদি এর মাধ্যমে আজকের যে আলোচ্য বিষয় যৌথ পরিবার ব্যবস্থা,
জি
এই বিষয় নিয়ে আলোচনা করছেন এবং পৌঁছিয়ে দিচ্ছেন, এটার জন্য শুকরিয়া আদায় করছি
আলহামদুলিল্লাহ।
মাশাআল্লাহ, আমার কসার ভাই তো খুব সুন্দরভাবে তুলে ধরেছেন যে যৌথ পরিবার
জি
বিষয়টা কেমন, এবং সংক্ষিপ্ত আলোচনা করেছেন যে বর্তমান সময়ে আমাদের সমাজের মধ্যে আমরা যৌথ পরিবারের চাইতে এক এক পরিবারের প্রতি বেশি ধাবিত হচ্ছি, এবং যৌথ পরিবার বলতে অনেকেই আমরা বুঝি না, জানি না এটা কী জিনিস। আশা দেখা যায় যৌথ পরিবার বলতে অনেকে অপছন্দও করি, মানে অনেকগুলি মানুষ থাকবে, ফ্যামিলি মেম্বার থাকবে। তো কিন্তু দেখেন ইসলাম এটা এমন একটি জীবন বিধান যে ইসলাম আমাদেরকে প্রত্যেকটা বিষয় সম্পর্কে দিক নির্দেশনা দিয়েছে, এবং ইসলাম শান্তির ধর্ম, এটা আমরা সবাই জানি। কসর ভাই দেখেন এবং মিরাজ ভাই দেখেন, যারা মাদানী চ্যানেলে দর্শক শ্রোতা আছেন, ওনারা আমার এই কথার সাথে একমত হবেন, পোষণ করবেন যে আজকে আমরা যৌথ পরিবার যে ব্যবস্থা, ওইখান থেকে আমরা পিছিয়ে কেন, কেন একক পরিবারের দিকে আমরা ধাবিত হচ্ছি? এটার কারণ হচ্ছে যে পারিবারিক যে বিষয়গুলি আছে
জি
এবং সামাজিক যে বিষয়গুলি আছে, প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে ইসলাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। কারণ আল্লাহ তাআলা বলেছেন যে আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলামা দীনা। অর্থাৎ এই আয়াতে মুবারকার মধ্যে আল্লাহ তাআলা ইশারা করছেন যে আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের উপর আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম আর তোমাদের জন্য ইসলামকে দিন মনোনীত করলাম। অপর একটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে ইন্নাদ দীনা ইনদাল্লাহি ইসলাম, নিশ্চয়ই ইসলাম ধর্ম হচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের মনোনীত ধর্ম। আচ্ছা, এরপর আরেকটি আয়াতে মুবারকের মধ্যে সূরা নিসা এর প্রথম নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহ কানা আলাইকুম রাকীবা। অর্থাৎ আল্লাহ তাআলা ইরশাদ করছেন এবং আল্লাহকে ভয় করো যার নাম নিয়ে তোমরা এক অপরের কাছে চাও এবং আত্মীয়তার প্রতি সজাগ দৃষ্টি রাখো, নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্বদা তোমাদেরকে দেখছেন।
সুবহানাল্লাহ।
লেকিন এই আয়াতে মুবারাকার মাধ্যমে আমরা যদি চাই ইচ্ছা করি অনেক কিছু শিখতে পারি, অনেক কিছু পয়েন্ট আমরা যৌথ পরিবারের যে এটা কেমন একটা নিয়ামত আমাদের জন্য, মুসলমান জাতির জন্য, আমাদের সমাজের জন্য, সেটা আমরা বুঝতে পারব। যেমন আল্লাহ তাআলা এখানে বলেছেন যে তোমরা সজাগ দৃষ্টি রাখো, প্রথমে বলেছেন আল্লাহ তাআলাকে ভয় করার জন্য এবং আমরা এক অপরের কাছে যে চাই আল্লাহ তাআলার নাম নিয়ে চাই তো চাই, এবং আল্লাহ তাআলা বলেছেন যে আত্মীয়তার প্রতি যেন সজাগ দৃষ্টি রাখে।
জি,
দেখেন এই বিষয়টার উপর আমল তখনই হওয়াটা সহজ হবে, আসান হবে, যখন একজন মানুষ তার ফ্যামিলি মেম্বার যারা আছে, একটা ফ্যামিলির মধ্যে বাবা আছে, মা আছে, ভাই বোন আছে, বিবাহের পরে স্ত্রী সন্তান থাকে, যে আদারওয়াইজ সব কিছু মিলে যখন যে চাই যে এই এটার উপর সে আমল করুক, যে তার আত্মীয়ের প্রতি সজাগ দৃষ্টি রাখুক, তার ভাইয়ের প্রতি সজাগ দৃষ্টি রাখুক, সুন্দর দৃষ্টি রাখুক, সে তার মা বাবার প্রতি ভালো একটা উত্তম খেয়াল রাখুক, দৃষ্টি রাখুক, তাহলে তার উচিত হচ্ছে তার মন মানসিকতা এটি তৈরি করা যে যে যৌথ পরিবার নিয়ে থাকা।
জি,
কারণ যে শুরুতেই আমার কসর ভাই বলেছেন, আপনিও বলেছেন, যৌথ পরিবার মানে একসাথে থাকা। যেমন একটা মার কাছে ছেলে চারটা,
জি,
বা তিনটা, দেখেন যখন ছোট তখন ওই মা যৌথ একসাথে থাকে,
জি,
এক পাতিলে খাই, এক চুলায় রান্না হয়,
জি,
কিন্তু যখন একজন ছেলে বড় হয়ে যায় তখন বিবাহ করার পর তার মেন্টালি এটা চিন্তা চলে আসে যে আমি আলাদা হয়ে যাব। দেখেন এটা হওয়ার কারণ হচ্ছে কারণ যে ইসলাম যৌথ একসাথে থাকার যেটা ফজিলত বর্ণনা করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার জন্য যে হুকুম আমাদেরকে দান করেছেন এবং রাসূল করিম উফর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রত্যেকটা বিষয় সম্পর্কে বাবার হক কি, মার হক কি, ভাইয়ের হক কি, স্ত্রীর হক এবং অন্যান্য আত্মীয় স্বজনের যেটা হক রয়েছে,
জি,
ওই বিষয় সম্পর্কে আজকে আমরা না জানার কারণে আমাদের সমাজের মানুষ যারা আমরা আছি বর্তমান সময়ে আমরা যৌথ ফ্যামিলি অর্থাৎ একত্রিত থাকার পরিবর্তে,
জি,
আমরা এককভাবে থাকাটা বেশি কি করছি, পছন্দ
করছি।
তো সেই জন্য যে আল্লাহ তাআলার দয়া পাওয়ার জন্য এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার জন্য উত্তম একটি মাধ্যম হচ্ছে যৌথ পরিবার।
মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। মাদিনী চ্যানেল দর্শক বৃন্দ, কত সুন্দরভাবে আমাদের সেলিম ভাই আর কাউসার ভাই আমাদেরকে যৌথ পরিবারের সম্পর্কে বুঝিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, দেখুন মা বাবা সন্তানদেরকে নিয়ে থাকতে পছন্দ করেন এবং মা বাবা চায় সন্তানরা একসাথে থাকুক, কিন্তু ইসলামিক জ্ঞান না থাকার কারণে আমাদের মধ্যে যখন পরিবার ভাড়তে থাকে তখন আমরা এক অপরের পরামর্শ, কি বলবো, এটা নেগেটিভ বলবো না পজিটিভ বলবো আপনারাই ধরে নিন, কিন্তু পরামর্শ এমন হয় যে আলাদা হয়ে যাওয়ার জন্য, যে মা বাবা ছোটো থেকে বড় করেছে তার সন্তানরা কীভাবে চিন্তা করে মা বাবা থেকে আলাদা হয়ে যাওয়ার। অনেকে আবার এটা বলতে শুনি যে আমার সাথে আমার মা বাবা থাকে, আরে ভাই সৌভাগ্যবান তো আপনি, মা বাবা আপনার সাথে থাকে না, আপনি মা বাবার সাথে থাকেন,
বেশ
এভাবে বলা দরকার,
খুশনসিব বলা এটা,
কারণ আপনার সাথে মা বাবা থাকতেছে এটা বলা নিজেকে ছোট করা। হ্যাঁ, এভাবে বলা হচ্ছে নিজেকে বড় করা যে আমি মা বাবার সাথে থাকি, কারণ মা বাবার সোহবত, মা বাবার ভালোবাসা, মা বাবা এই যে সেবা যত্ন করা, এটা তো সৌভাগ্যবানদেরই।
বেশ ভাই, একটি যেহেতু মা বাবার প্রসঙ্গ আসছে, যে আমরা তো বলি আমি মা বাবার খেদমত করছি, আমরা বড় আওয়াজে বড় গলায় বলি যে আমি মা বাবার জন্য এটা করি ওটা করি, অনেক কিছু করি না, এটা আমরা বলি,
জি,
কিন্তু একজন সাহাবি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করেছেন, ইয়া রসুলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার মাকে নিজের কাঁধের উপর বহন করে,
আচ্ছা,
6 মাইল এমন একটি রাস্তা অতিক্রম করেছি যে রাস্তার উত্তপ্ত এত বেশি গরম ছিল যে ওই রাস্তার মধ্যে যদি কাঁচা মাংস যদি রাখা হতো তাহলে সেটা কাবাব হয়ে যেত।
আজকের যুগে কিন্তু এই গরমের উত্তাপের অবস্থাটা বুঝবে কিন্তু।
জি
জি।
তাহলে ওই ব্যক্তি বলছেন যে ছয় মাইল, এক মাইল নয় দুই মাইল, ছয় মাইল আমি আমার মাকে কাঁধে বহন করে নিয়ে অতিক্রম করেছি, পৌঁছিয়ে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার মার হক আদায় করতে পেরেছি? আল্লাহ আকবার। হয়তো দর্শক শ্রোতা বলবে হ্যাঁ অবশ্যই পেরেছে। যে গরমটা কেমন ছিল, যে ওখানে যদি কাঁচা মাংস যদি রাখা হয়, গোশত যদি রাখা হয়, তাহলে সেটা কাবাব মানে সিদ্ধ হয়ে যাওয়া, খাবার উপযুক্ত হয়ে যাওয়া। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, হয়তো তোমার মা জন্ম দেওয়ার সময় যে কষ্ট পেয়েছেন তার থেকে হয়তো কিছু আংশিক,
আল্লাহ
তাও কিছু হয়তো আংশিক হয়েছে কিনা সেটা নিশ্চিত করে বলে নেই, হয়তো কিছু আংশিক। তাহলে জন্ম দেওয়ার সময় যে কষ্ট মা পেয়েছে, যে এটা তো আছেই, তার দশ মাস দশ দিন আমাকে পেটে ধরেছে, কেমন কষ্ট ছিল। আচ্ছা, হওয়ার পর যে লালন পালন করা থেকে শুরু করে দুধ পান করানো থেকে শুরু করে যা যা আছে, এগুলোর হোক আমরা কীভাবে আদায় করবো? তাহলে আমরা কোন মুখে বলি যে যে আমি আমার মা বাবার খেদমত করছি? আসলে আমি আমার মা বাবার খেদমত করছি না, বরঞ্চ আমার মা আমার উপর এহসান করেছেন, আমার উপর দয়া করেছেন যে আমাকে ওনার খেদমত করার সুযোগ দিয়েছেন।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
এটা আমাদের বলা উচিত এটা,
জি,
যে আমি আমার মা আমার সাথে থাকছে না, বরঞ্চ আমাকে আল্লাহ তাআলার দয়ায় আমার মা আমার উপর এহসান করেছেন যে ওনার কদম মুবারক আমাকে রেখেছেন
রেখেছেন। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এটাই যে মা বাবার সাথে থাকা এটা অনেক বড় সৌভাগ্যের বিষয়, আর মা বাবাকে রাজার মতো রানীর মতো রাখা এটা তো সন্তানের জন্য আরো বড় একটা দয়ার বিষয়। হ্যাঁ, তো অনেক সময় মা বাবা বেকার হয়ে যাওয়ার পর বা বাবা রিটায়ার্ড হয়ে যাওয়ার পরে সন্তানরা বাবাকে অবহেলা করে, তো এভাবে করা কিন্তু আপনাকে আপনি জাহান্নামকে সামনের দিকে নিয়ে আসার মতো। তা আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দেন। এই যে যৌথ পরিবারের মধ্যে হ্যাঁ তো থাকার ফজিলত তো শুনছি, তো আরও ফজিলত অনেক আছে ইনশাআল্লাহ আজ্জাল আমাদের কাউসার হুজুরের মুখ থেকে আমরা শুনবো। জি কাউসার ভাই,
দেখি হুজুর মিজাজ ভাই, যৌথ পরিবার বিচ্ছিন্ন হওয়ার পিছনে অনেকগুলো কারণের মধ্যে একটা অন্যতম কারণ যেটা বেশিরভাগই হয়ে থাকে সেটা হয়ে দেখা যায় যে একটা পরিবারের মধ্যে দুজন সন্তান তিনজন সন্তান আছে, তো একজন সন্তান অধিক ইনকাম করে,
জি,
অন্যরা ইনকাম তেমন করে না কিংবা করেই না
করে। আচ্ছা,
তো বিবাহের পর যে কোনো কুমন্ত্রণার কারণে বা নফসের হোক যে কোনো কুমন্ত্রণার কারণে তখন মাথায় আসে যে আমার তো একটা ভবিষ্যৎ আছে,
জি
আমার একটা ভবিষ্যৎ আছে, আমি যদি আমি আমার পরিবারের এত বড় একটা সংসারের পুরো দায়িত্ব আমি নিয়ে বসে থাকি তো পুরো খরচ যা ইনকাম করতেছি ওখানে তো খরচ হয়ে যাচ্ছে, তো আমার ভবিষ্যতের কী হবে? তো দেখেন, একজন জেলে তার পরিবার মা বাবা সবাইকে নিয়ে স্ত্রী সন্তান একসাথে নিয়ে থাকতো,
জি,
সে প্রতিদিন মাছ ধরতে যেত নদীতে এবং প্রচুর পরিমাণে মাছ পেত,
জি,
তো এক সময় সে মোটামুটি একটু সম্পদশালী হয়ে ওঠে,
জি,
তার মধ্যেও যে কোনো কারো কুমন্ত্রণার মাধ্যমে চিন্তা আসলো যে তার সন্তানদের জন্য তো কিছু ভবিষ্যৎ আছে, তাদের জন্য তো ভবিষ্যতে কিছু সেভিংস করা দরকার, পুরো সম্পদে যদি মা বাবা ভাই বোন পুরো পরিবারের মধ্যে ব্যয় করে তাহলে কীভাবে হবে? ওই জেলে ওই চিন্তাভাবনা থেকে মা বাবা থেকে পৃথক হয়ে গেল, পৃথক হয়ে আলাদা ঘর করে আলাদা সংসার করা শুরু করলো। এর পরের দিনই সে যখন নদীতে জাল ফেলতে গেল,
আচ্ছা,
দেখা গেল আগের তুলনায় মাছ খুবই কম আসলো, চিন্তা করলো হয়তো বা হয়ে গেছে,
জি,
লাগাতার দেখা যাচ্ছে প্রতিদিন মাছের পরিমাণ ধীরে ধীরে
কমতে লাগলো।
এখন ওই জেলে পাশের ইমাম সাহেবের কাছে গিয়ে পরামর্শ করলো, কিন্তু কী সমস্যা হঠাৎ করে, আমার দৈনিক প্রচুর মাছ পেতাম, সামর্থ্যশালী একজন ব্যক্তি ছিলাম,
জি,
এখন এই ঘটনার পর থেকে আমার মাছের পরিমাণ রিজিকের পরিমাণ ধীরে ধীরে কমে যাচ্ছে। তখন ইমাম সাহেব বলল, আপনার রিজিকের পরিমাণ কমেনি, আপনার রিজিকের পরিমাণ বরাবরই রয়েছে।
আচ্ছা,
আপনি আগে যেটা বেশি পেয়েছেন সেটা আপনার ছিল না,
জি,
আপনার পরিবারের রিজিকও আপনার মাধ্যমে আল্লাহ তাআলা দান করেছে।
সুবহানাল্লাহ,
সুবহানাল্লাহ।
যখন আমরা অনেকে অধিক চিন্তা করে থাকি যে এরকম যদি আমরা আশেপাশে দেখতে পাই না, আমাদের সমাজের আশেপাশে দেখতে পাই যে সকল ব্যক্তিরা এই চিন্তাধারা থেকে, পরিবার থেকে পৃথক হয়েছে যে আমি আমার ফিউচারের জন্য এক্সট্রা কিছু করতে পারবো, দেখা যাচ্ছে এক সময় সে এতটাই নিম্নস্তরে নেমে যায় যেটা সে কখনো কল্পনাও করতে পারেনি। আসলে অনেক সময় দেখেন আমাদের একক পরিবারে যারা, বিশেষ করে জেনারেল শিক্ষা যারা গ্রহণ করে থাকে, দিনই ইলম থেকে যারা পরিপূর্ণ দূরে আছে, আমরা যদি একটু রিসার্চ করি বেশিরভাগ ওই শ্রেণীর ব্যক্তিরাই এর মধ্যে অন্তর্ভুক্ত, যাদের মধ্যে দিনই কোনো তালিম শিক্ষা তাদের মধ্যে না থাকার কারণেই এই চিন্তাভাবনাগুলো বেশি কাজ করে থাকে। দেখেন ওই পরিবারের লোকেরাই বাহিরের লোককে খাওয়ানোর ক্ষেত্রে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে, আনন্দ বোধ করে বাহিরের মেহমানকে বা কাউকে সৎকার করার ক্ষেত্রে। কিন্তু দেখেন আল্লাহ একবার পরিবারের লোককে খাওয়ানো, পরিবারের জন্য খরচ করা, এটাও সৎকার। এছাড়াও রিজিকের মধ্যে এমন বরকত রয়েছে, আল্লাহ তাআলা পে হাবিব সাল্লাল্লাহু তাআলা ইসলামের হাদিসে মোবারকার সারমর্মে রূপ যে দুইজন ব্যক্তির খাবার তিনজনের জন্য যথেষ্ট, তিনজন ব্যক্তির খাবার ছয়জনের জন্য যথেষ্ট,
যথেষ্ট
চারজনের খাবার আটজনের জন্য যথেষ্ট।
কাসুর ভাই আপনার কথা দিয়ে আমি বলছি, আমরা যদি সুন্নতের ব্যবস্থা করতে পারতাম ঘরের মধ্যে, যেমন যেমন আমরা পরিবার একসাথে খেতে বসেছি, সাধারণত যত ফ্যামিলি একসাথে খেতে বসে তো আমরা এখানে কিন্তু আলাদা আলাদা প্লেট নিয়ে বসি, আমাদের মধ্যে যদি এই প্রথা চালু হয়ে যেত সুন্নত মোতাবেক একসাথে নিয়ে বসার প্রথা, তাহলে খাবার নষ্ট হওয়াতে বেশি বেঁচে যেত।
জি, এই ধরনের হাদিস শরীফ যে প্রসঙ্গটা আপনি তুলেছেন, মানে একসাথে খাওয়া,
জি,
তো একসাথে খাওয়াটা সেটা কিন্তু যৌথ ফ্যামিলিতে হয়ে থাকে,
জি,
যখন আলাদা আলাদা হয় তখন সেই সুযোগটা কিন্তু হয় না। ইবনে মাজাহ শরীফের 4নম্বর খণ্ডের মধ্যে একটি হাদিস শরীফ নকল করেছেন ইসলামের দ্বিতীয় খলিফা হযরত সাইয়েদুনা আমিরুল মুমিনিন উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করছেন, আল্লাহ পাকের সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সবাই একসাথে খাও, সবাই একসাথে খাও, আলাদা আলাদা খেও না।
জি,
কেননা বরকত একতাবদ্ধতার সাথে হয়ে থাকে, অর্থাৎ আলাদা আলাদা খেলে এর মধ্যে কোনো কি থাকবে না,
বরকত থাকবে না,
বরকত থাকবে না। যখন একসাথে খাওয়া হবে তখন আল্লাহ তাআলা সেখানে বরকত দান
করবেন।
আচ্ছা, আরেকটি হাদিস শরীফ আবু দাউদ শরীফের মধ্যে হযরত সাইয়েদুনা ওয়াহসি বিন হারব রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার দাদাজান থেকে রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা খাবার তো খাই কিন্তু পরিতৃপ্ত হয় না।
জি,
খাবার খায় কিন্তু
পরিতৃপ্ত
হয় না, এর কারণ কি?
জি,
তখন রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমরা কি আলাদাভাবে খাও? তাদেরকে প্রশ্ন করলেন, তোমরা কি আলাদা আলাদা করে খাও? তখন আরজ করলেন, জি হ্যাঁ, আমরা আলাদা আলাদা খাই। তখন রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, একত্রিত হয়ে বসে খাবার খেও, খাও এবং বিসমিল্লাহ পাঠ করে নিও, তোমাদের জন্য খাবারের বরকত দেওয়া হবে।
সুবহানাল্লাহ।
তাহলে দেখেন এই যে একত্রিত খাবার যদি বরকত হয়, তাহলে আমরা যদি চার ভাই বলেন, পাঁচ ভাই বলেন, যাই বলেন, ফ্যামিলি মেম্বার সবাইকে নিয়ে যদি একত্রিত থাকি, তাহলে যে আমার কৌশর ভাই যে ঘটনাটা বলেছেন যে ওই জেনের ঘটনা, যে সে যখন একত্রিত ছিল, একসাথে ছিল, তখন মাস বেশি পেয়েছিল, যখন আলাদা হয়ে গেল তখন কমে গেল, অর্থাৎ বরকত শূন্য হয়ে গেল, অর্থাৎ তার রিজিকে যা আছে তাই সেটা আসছে। অর্থাৎ প্রথমত সেই মেহরুম হলো কোত্থেকে? বরকত থেকে। দ্বিতীয়ত হচ্ছে সেই তার মাধ্যমে যে একটা নেকির কাজ হচ্ছে, দেখেন আমার মাধ্যমে কারো রিজিক আল্লাহ তাআলা যদি ব্যবস্থা করে দেয়, দেখি উত্তম কাজ নয়?
আসলে ইসলাম এটা আকলের বিষয়, আসলে জ্ঞান না থাকার কারণে অনেকে এটা বোঝে না।
জি,
যে পরিবারের একজনের মাধ্যমে আল্লাহ তাআলা সবার রিজিক
দান করছেন।
একজনকে বলতে শুনেছিলাম যে আমার মা যখন জীবিত ছিল তার ওষুধের জন্য আমার 10,000 টাকার মতো খরচ যেত।
জি,
আমার মা ইন্তেকাল করেছে কিন্তু ওই 10,000 টাকা আমি কোনো বরকতই পাচ্ছি না, ওই 10,000 টাকা আমি দেখছি না, আমি জমাতেও পাচ্ছি না, কোথায় চলে যাচ্ছে। তো সেই জন্য আল্লাহ তাআলা বান্দার সাথে 500 বছর আগে কিন্তু তার রিজিকের ব্যবস্থা করে দিয়েছে, কারণ না কারোর মাধ্যমে সেটা আসবে। সেজন্য আমাদের উচিত,
রিজিকের মালিক তো আমরা না,
না
আল্লাহ তাআলা রিজিকের মালিক।
জি, সেজন্য মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমাদের উচিত যে যৌথভাবে থেকে একসাথে মানে নেকি হাসিল করা, যে সেলিম ভাইটা যেটা বললো কার মাধ্যমে নেকি হাসিল হচ্ছে আল্লাহ ভালো জানেন, তো এই নেকিটা কেন নিজের থেকে মেহরুম করে দিবেন? তো আল্লাহ তালা আমাদেরকে যৌথ পরিবারের সাথে মিলেমিশে থেকে নেকি হাসিল করার, পরস্পর মিলিত থাকার ভালোবাসা, প্রীতি ও ভালোবাসা জড়িয়ে একসাথে থাকার তৌফিক নসিব করুক। আমাদের চ্যানেল দর্শকবৃন্দ, যে এখন আমাদেরকে কলগুলো শুনিয়ে দিন।
আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আত্মারি, অষ্টারামপানা জেলা কিশোরগঞ্জ।
জি,
মাদানী চ্যানেলে ধারাবাহিক অনুষ্ঠান পারিবারিক ও সামাজিক বিধি, এই অনুষ্ঠানটি অনেক সুন্দর, অনেক কিছু শেখা যায়। আজকের বিষয় যেহেতু পরিবার ব্যবস্থা, এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো ও জানতে পারবো। আমার জন্য দোয়া করুন।
ইনশাআল্লাহ, দোয়া তো অবশ্যই থাকবে, আর সাথে সাথে যৌথ পরিবারের সাথে থাকার, মিলেমিশে থাকারও মন মানসিকতা তৈরি করে নিন সবাইকে। যারা দেখছেন আমাদেরকে সবাইকে বলবো, আসুন যৌথভাবে থাকার মন মানসিকতা তৈরি করি ইনশাআল্লাহ। এর তো ফজিলত অনেক শুনেছি, আরও শুনবো ইনশাআল্লাহ আজ্জাবাজাল। জি, পরবর্তী কল।
আমার নাম মোহাম্মদ রাসেল, আমার বাড়ি কুমিল্লা। মাদানী চ্যানেলে ধারাবাহিক অনুষ্ঠান পারিবারিক ও সামাজিক বেদী, এই অনুষ্ঠানটি অনেক সুন্দর। আজকের বিষয় যৌথ পরিবার ব্যবস্থা, এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো। ধন্যবাদ সবাইকে এই ধরনের বিষয়ভিত্তিক অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। আমার জন্য দোয়া করবে।
আল্লাহ তাআলা আপনার সকল বৈধ আশা তামান্নাকে পূরণ করুক। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। জি, পরবর্তী কল।
আমার নাম মোহাম্মদ সরোয়ার, আমার বাড়ি চট্টগ্রাম। আজকের অনুষ্ঠান পারিবারিক ও সামাজিক বেদী, বিষয় যৌথ পরিবারের জীবন ব্যবস্থা, এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো, জানতে পারবো। হুজুরের কাছে আমরা কিভাবে যৌথ পরিবারে থাকতে পারবো, এ সম্পর্কে কিছু মাদারী ফুল দিলে অনেক খুশি হতাম।
জি ইনশাল্লাহ, মাদানী ফুল চলছে, আরও দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ, মনোযোগ দিয়ে ইনশাল্লাহ চ্যানেলের মাদানী চ্যানেল দেখতে থাকুন এবং আমাদের সাথেই থাকুন। জি, পরবর্তী কল।
আমার নাম আহমদ আল জামি। আজকের মাদানী চ্যানেলের সাপ্তাহিক অনুষ্ঠান পারিবারিক ও সামাজিক বেদি, বিষয় নেওয়া হয়েছে যৌথ পরিবার জীবন ব্যবস্থা। হুজুরের কাছে জানতে চাচ্ছি, যৌথ পরিবার কেমন হয়, একটি আদর্শ যৌথ পরিবার গঠন করার মূল ভিত্তি কি কি, এ সম্পর্কে জানিয়ে দিলে খুব খুশি হয়।
জি ইনশাআল্লাহ, আর কল থাকলে শুনিয়ে দিন ইনশাআল্লাহ।
পরম কৃষ্ণগঞ্জ ডিস্ট্রিক্ট থেকে বলছি, গাজীপুর থানা। আমার নাম মোহাম্মদ আঙ্গুর মিয়া। আমি আপনাদের এই চ্যানেলটা মনোযোগ সহকারে দেখতেছি।
মাশাআল্লাহ, সবাই কল দিচ্ছেন আলহামদুলিল্লাহ। আমি বলবো, দেখুন যৌথ পরিবারের সম্পর্কে তো আমরা অনেকে কথা শুনেছি, যে যৌথ পরিবারের বরকত শুনেছি। আসলে যৌথ পরিবার আমরা থাকতে চাই, কিন্তু থাকা কেন হয় না, কেন থাকা হয় না আমাদের চেনা দর্শকবৃন্দ? এই জন্য যে আমরা অনেক সময় বিরক্ত বোধ করি যৌথ পরিবারে থাকলে, যে একে অপরের আচরণ ভালো লাগে না, কর্ম ভালো লাগে না, একে অপরের মনে করেন পাক ঘরের কথা কথা একটা বললাম, যে পাকঘরে কাজ করছে, একজনের কাজ ভালো লাগলো, একজনের কাজ ভালো লাগলো না, সে কারণে আলাদা হয়ে যাব। খেতে বসেছি, সে বেশি খেয়ে ফেলতেছে, আমি কম খাচ্ছি, সেই জন্য আলাদা হয়ে যাব। কিছু আনলাম, বাচ্চা একজন নষ্ট করলো, আরেকজন নষ্ট করলো না, বা এই নষ্ট করতেছে, মা বাবা ডাক দিচ্ছে না, এই জন্য আলাদা হয়ে যাব। এরকম অনেক সমস্যার কারণে আমরা কি করি, যৌথ পরিবার থেকে আলাদা হয়ে যাই। তো কাউসার ভাই,
মেয়েদের সাথে আমি বিষয়টা বাচ্চাদের কথা যেটা আছে,
এখন আমরা এই কথার দিকে যাব, যে আমরা সমস্যার কারণে যেহেতু যৌথ পরিবার থেকে আলাদা হয়ে যাই, এই সমস্যা থেকে যদি আমরা কি করতে পারি,
পরিত্রাণ পেতে চাই,
পরিত্রাণ এবং কি এটা যদি সবর করি, আমাদের জন্য ফায়দা কি হবে?
যৌথ পরিবারের যেটা বাচ্চাদের বিষয়ে আপনি বলছেন,
জি
আসলে যৌথ পরিবারের মধ্যে হাকিকতে একটা কারণ তো আছে, ওইটা ওই মন মানসিকতা। আর একটা সবচেয়ে বেশি যেটা হয়ে থাকে বাচ্চাদের মধ্যে একটু কি হয়, স্বাভাবিক ঝগড়া বিবাদ হয়েই থাকে। তো এক পর্যায়ে ওই বাচ্চাদের ওই ঝগড়াটা গড়াতে গড়াতে বড়দের পর্যায়ে পৌঁছায়, পৌঁছাতে এমন পর্যায়ে পৌঁছে যায় যেটা সংসার বিচ্ছিন্ন করার পর্যায়ে পৌঁছে। আসলে একে তো যে আমরা চিন্তা করি না, বাচ্চারা বাচ্চামি করে নাই, এখানে বড়রাই বাচ্চামি করে
ফেলছে।
কেননা বাচ্চারা দেখতে পাই আমরা, এরা অনেক মানে কঠিন ঝগড়া করেছে, 5 মিনিট, 10 মিনিট, সর্বোচ্চ 20 মিনিট, এর মধ্যে পুনরায় আবার একত্রিত হয়ে গেছে,
আবার
এদের মধ্যে খেলছে, আবার ওটুট, মানে কিছুই হয়নি। এরা আমাদেরকে মেসেজ দিচ্ছে, শিক্ষা দিচ্ছে, এটাকে যৌথ পরিবার বলে। বাচ্চাই আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে আমাদের মধ্যে চলতে গেলে, খেলতে গেলে আমাদের ঝগড়া বিবাদ হবে, কিন্তু এই ঝগড়া বিবাদটা রাখার টাইম হচ্ছে সর্বোচ্চ 10 মিনিট, সর্বোচ্চ 20 মিনিট। এরপরে আমরা সব কিছু ভুলে পুনরায় আবার আমরা এক হয়ে আমরা সংসার চালাবো, এই শিক্ষাটা বাচ্চারা বড়দেরকে দিচ্ছে, কিন্তু বড়রা সেই জায়গায় কি ভূমিকা রাখছে? বাচ্চাদের ভূমিকা, বাচ্চা আমি যেটাকে আমরা বলি অবুজ কাজ, যেটাকে আমরা বলি ওই অবুজ কাজটা কিন্তু বড়রাই করে বসে। এই সামান্য বিষয়টা বাচ্চারা যেটা 20 মিনিট আগে করেছে এটাকে 20 বছর পর্যন্ত দীর্ঘায়িত করে।
দেখুন
কোনো শরীয়ত সম্মত কারণ ছাড়া, হাদিস শরীফের মধ্যে আসছে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে এটা জায়েজ নেই, এবং যারা শরীয়ত সম্মত কারণ ছাড়া আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে তারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। একটা সামথিং একটা বিষয় এটা এখন ঝগড়া করছে, কিছুক্ষণ পরে আবার ভালো হয়ে গেল।
দেখুন পাঁচ আঙ্গুল কিন্তু এক না, না
এক না,
আমাদের মতের অমিলন থাকতেই পারে।
অবশ্যই
দেখা যাচ্ছে মতের অমিল থাকলে আমরা আলাদা হয়ে যাওয়ার চিন্তা করছি, বা কিছু সেভিংস হবে মনে করে যে আমি আলাদা হলে সেভিংস হবে, এটা আপনি কিভাবে নিচ্ছেন?
এটা আমি বলবো যে আসলে একজন ভাই প্রশ্ন করেছেন কিভাবে কি করলে যে আমাদের যৌথভাবে থাকা যায়, এটার ভিত্তিটা কি হতে পারে? দেখেন যদি আমরা যদি
প্রথম আমাকে এটার উত্তর দিন যে কথার মধ্যে অমিল থাকতে পারে, কথার সাথে আমার মিল না থাকতে পারে, সেই জন্য আমরা আলাদা হয়ে যাব
না,
নাকি এটাকে সেপারেট করা দরকার?
দেখেন আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে এটা এমন একটা বিষয়, কখন আমরা যারা এখানে তিনজন আছি, আপনি মিরাজ ভাই আছেন, আমার কাউসার ভাই আছেন, দেখেন প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে আপনার আমার কিন্তু মিল নেই 100%। এটা আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে, এটা কখনোই হবে না। মাদানী চ্যানেলে যারা দর্শক শুনছেন আজকে এই কথাটা যে কাসর ভাই এবং আমার মধ্যে 100%, মিরাজ ভাই আমার মধ্যে 100% মিল থাকুক, এটা যদি আমরা চাই তাহলে এটা বুকামি ছাড়া পাগলামি ছাড়া কিছুই না।
আচ্ছা,
এটা কখনোই হবে না, এটা অর্থাৎ সৃষ্টিগতভাবে, এটা ফিতরতগতভাবে, সচরাচর এটা এমন একটা বিষয় যে একজনের সাথে কখনো অন্যজনের মিল
থাকবে না,
থাকবে না, মন মানসিকতার ক্ষেত্রে, চলাফেরার ক্ষেত্রে, কথাবার্তাকে, প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে। তো সেই জন্য আমাদের এটা মাইন্ড সেট আপ করে নেওয়া উচিত, কিছু না কিছু তো মিল আছে।
জি
দেখেন আমি এখানে বোঝার জন্য বলছি, দেখেন আলহামদুলিল্লাহ আমাদের তিনজনের মধ্যে একটা জিনিস মিল আছে, ইমাম শরীফ
মাশাআল্লাহ,
এক মসজিদ দারি শরীফ আলহামদুলিল্লাহ। আমরা চেষ্টা করি বাস নেকির কাজ করার জন্য,
থাকার পিছনে একটা কাজ আছে, কারণ আছে, আমরা ওইটা পরিবারও অ্যাপ্লাই করতে পারি।
জি
আমরা একজনকে আমির হিসেবে নির্বাচন করেছি, পরিবারের একজনকে আমির হিসেবে নির্বাচন করে তার কথা মতো চলাটাই মনে হয় পরিবারের জন্য অনেক
জি
ফলদায়ক।
জি আচ্ছা, এটা এটা মিল আছে।
জি
দেখেন আমরা কিন্তু তিনজনে কথা বলছি, দেখেন আমার কথা বলার ধরন কিন্তু এক ধরনের, আপনার কথা বলার ধরন কিন্তু এক ধরনের, আপনার কথা বলার ধরন কিন্তু
এক ধরনের।
এখন আমি যদি বলি বা কাসর ভাই যদি বলে বা আপনি যদি বলেন, আর আমি যেভাবে কথা বলছি মিরাজ ভাইভাবে কেন বলছে না, কাসর ভাইভাবে কেন বলছে না, সেম কথা যদি কাসর ভাই বলেন আপনি বলেন, কখনো কি সম্ভব?
অবশ্যই
এটা তো ইম্পসিবল, এটা পসিবল কখনোই না। তাহলে শুধু ওই যেটা সম্ভব না, সেটা যেটা কখনোই হবে না, ওটাকে করার জন্য হওয়া দরকার, হওয়া দরকার করতে করতে, যেটা আমাদের আনন্দ, যেটা আমাদের খুশি, যেটা আমাদের একটা সুন্দর মুহূর্ত, ওটাকে কেন আমরা নষ্ট করছি? তো সেই জন্য আজকে বর্তমান সময়ে আমাদের সমাজের মধ্যে যৌথ একসাথে না থাকার অন্যতম একটি কারণ সেটা হচ্ছে যে কাসর ভাইয়ের সাথে আমার সাথে মিল হচ্ছে না, আলাদা হয়ে যায়।
জি
মিরাজ ভাইয়ের সাথে আমার মিল হচ্ছে না, আলাদা হয়ে যায়। কিন্তু অথচ দেখেন 100% কখনো মিল হবে না।
জি
হ্যাঁ, 50% মিল আছে, ওদিকে দেখি, ওইটা নিয়ে আমরা খুশি থাকি, মিলেমিশে থাকি, বাকিগুলি স্যাক্রিফাইস করার জন্য চেষ্টা করি। আচ্ছা দেখেন যৌথ একসাথে থাকার যেটা মূল ভিত্তি আমাদের হওয়া দরকার, যেহেতু আমরা মুসলমান, আল্লাহ তাআলাকে ভয় করি, আলহামদুলিল্লাহ ইমান এনেছি, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা মহব্বত করি, ইমান এনেছি, তো যেই ফ্যামিলি মেম্বারদের মধ্যে আল্লাহ তাআলার প্রকৃত ভয় থাকবে,
জি
সেই ফ্যামিলি মেম্বার কখনো আলাদা হওয়ার জন্য চিন্তা ভাবনা করবে না,
করবে না।
যে ফ্যামিলি মেম্বারদের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাচ্চা মহব্বত এবং আদর্শ থাকবে, ওই ফ্যামিলি মেম্বার কখনো আলাদা হওয়ার চিন্তা ভাবনা করবে না। কারণ যে আলাদা হলে, একাকিত্ব হলে যে এটা কেমন একটা প্রবলেম, সেই বুঝে যার মধ্যে ইসলামিক জ্ঞান আছে, যার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় আছে, যার অন্তরের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাচ্চা মহব্বত এবং ওই আদর্শের প্রতি মহব্বত ভালোবাসা আছে, সেই জন্য আমরা যদি আমাদের ফ্যামিলি মেম্বার যারা আছে তাদেরকে যদি ইসলামিক শিক্ষায় শিক্ষিত করি এবং আল্লাহ তাআলার যেটা ভয় ওটা যদি তাদেরকে শিক্ষা দিতে পারি এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা মহব্বত ভালোবাসা, যে আদর্শ শরীয়ত আমাদেরকে দিয়ে গেছেন সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের মাধ্যমে, ওটা যদি শিক্ষা দিতে পারি এবং আমাদের ফ্যামিলি মেম্বার যারা ছোটো ছোটো বাচ্চা, ইয়াং জেনারেশন এখন থেকে উঠছে, তাদেরকে যদি আমরা এখন থেকে যদি আমরা প্র্যাকটিক্যাল শিখাই, না আমরা সবাই একসাথে থাকবো এবং স্যাক্রিফাইস করবো, আর সে আমাকে বকা দিয়েছে আর কি, হয়তো বা সে আমার সাথে একটু কটু কটু কথা বলেছে আর কি, আমি ধৈর্য ধারণ করি, আমি তার সাথে সুন্দর আচরণ করি, একটা আবুল ইমানের মধ্যে একটি হাদিস শরীফ মিরাজ ভাই কারো কসর ভাই, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন যে মানুষের মধ্যে উত্তমকে। আজকে আমরা যৌথ ফ্যামিলি যে আলাদা আলাদা যেটা প্রবলেম, যে কারণে আমরা একসাথে থাকতে পারি না, রসুল পাক সাল্লাম মানুষের মধ্যে উত্তমকে তখন ইরশাদ করলেন যে ব্যক্তি আপন রব্বে করিমকে অধিক হারে ভয় করে সে হচ্ছে উত্তম। এরপর বলছেন আত্মীয়দের সাথে অধিক হারে সদাচরণকারী সে হচ্ছে উত্তম। এরপর বলছে অধিক হারে নেকির দাওয়াতদানকারী প্রদানকারী। এরপর বলছেন মন্দ কাজ থেকে বারণকারী। তাহলে এই চারটা গুণ যে ব্যক্তির কাছে থাকবে, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উত্তম বলেছেন। এখন আমরা একসাথে থাকলে কেউ আমার সাথে খারাপ আচরণ করেছে, কোনো না কোনো বিষয়ে মিস্টেক হয়েছে, উনিশ বিশ হয়েছে, কিন্তু আমি যদি তার সাথে সদাচরণ করতাম, সদাচরণ কি, তাকে যদি মাফ করে দিতাম, তাকে যদি ঠিক আছে সরি, কিন্তু ভুল তার, আমি যদি বলি ঠিক আছে সরি আমাকে মাফ করে দে, তাহলে ওই সময় মুহূর্তটা সে কিছুক্ষণ পরে হলো কিন্তু বুঝতে পারবে না ভুল তো আমার ছিল, ভুল কার ছিল, আমার ছিল। তাহলে আমি যদি সরি জিনিসটা বলি এবং নিজে ক্ষমা চাই মাফ চাই, তাহলে দেখা যাচ্ছে যে সে আমার সাথে কিছুক্ষণ পর আবার ঠিক হয়ে গেল, আব্বাই সরি বুঝি না আসলে ভুলটা আমার ছিল। তাহলে স্যাক্রিফাইস করার মন মানসিকতা এবং যে ক্ষমা করার মন মানসিকতা এবং ইশার করার নিজের খুশিকে অন্যের জন্য কি করা, ইশার করা, আমার চাচা আমি এটা করি কিন্তু আমার চিন্তা করা দরকার, দেখা দরকার যে আমার ফ্যামিলি মেম্বারদের কোন জিনিসটা পছন্দ, তার পছন্দকে আমি প্রাধান্য দিই।
হুজুরের সাথে একটা জিনিস অ্যাড করি,
জি জি,
মানে আসলে আমাদের বর্তমানে না যেটা আমার মিরাজ ভাই শুরুতেই একটা জিনিস ভূমিকার মধ্যে স্টার্টিংয়ে বলেছে বিষয়টা, আমাদের দৃষ্টিভঙ্গি,
জি দৃষ্টিভঙ্গি,
আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন। কিছুদিন আগে একজন ব্যক্তি কল দিচ্ছে যে আমার একটা বোনের জন্য একটা পরিবার দেখেন, ভালো পরিবার,
জি,
বিয়ে দেওয়ার জন্য,
জি,
তো ভালো পরিবারের জন্য ওনার চাহিদাগুলো হচ্ছে পরিবার সিম্পল হতে হবে,
জি জি,
খুব ছোটখাটো
হতে হবে,
খুব ছোটখাটো
সিম্পল,
তো বড় জোর একজন ভাই বোন থাকতে পারে নাও থাকতে পারে,
জি,
মা বাবা না থাকলেও সমস্যা নেই, রিকোয়ারমেন্ট। তো দেখেন আমাদের দৃষ্টিভঙ্গিটা, আবার যখন আমি আগে যেটা ছিল নিজের পরিবারের জন্য, যখন নিজের সন্তানের জন্য, যখন আমি একজন বউ বা যেটাই বলি স্ত্রী, ইসলামী বোন নির্বাচন করতে যাই, তখন চিন্তা করি ঘরোয়া প্রয়োজন, মানে সংসারকে চালাতে পারবে,
সাংসারিক,
সাংসারিক হইতে হবে, এবং সেটার জন্য যৌথ পরিবার থেকে, যারা পরিবারের মধ্যে পাঁচজন দশজনের সাথে মিশে আসছে সবার সাথে, যৌথ পরিবার মধ্যে একটা সবচেয়ে বড় বিষয় যেটা অভিজ্ঞতাটা হয়,
জি জি,
সেটা হচ্ছে যে ওই যে আপনি যেটা বলেছিলেন স্যাক্রিফাইস করা, ক্ষমা করা, মেনে নেওয়া, ছোটখাটো বিষয়গুলোকে মেনে
নেওয়া,
এগুলোর মাধ্যমে নেকি হাসিল করা, এটা সবচেয়ে বড় অভিজ্ঞতা তৈরি হয় ওখান থেকে,
জি।
অপরদিকে চিন্তা করি, প্রত্যেকটা ব্যক্তি চিন্তা করে আমার বার্ধক্যকালে বৃদ্ধ অবস্থায়,
জি,
যখন আমি নিঃসঙ্গ হয়ে যাব,
আচ্ছা,
তখন যেন আমার একজন সাহারা।
নিঃসঙ্গের কথা যখন বলেছেন, একটা কথা বলি, ফরেন কান্ট্রিতে, ওয়েস্টার্ন কান্ট্রিতে আমি যেটুকু অভিজ্ঞতা অর্জন করেছি, ওইখানে সবে একটা করে কুকুর পালে, কুকুর পালার কারণ হচ্ছে আসলে এটা কুকুরের প্রতি ওরা একটা ভালোবাসা এসে গেছে, কারণ কেন, সে যখন বৃদ্ধ হয়ে যায় সন্তানরা তাকে ছেড়ে চলে যায়,
আল্লাহ আল্লাহ,
এখন সে বাসায় একলা থাকার পরে সে যদি রাতে মারাও যায় কেউ জানতে পারবে না যে এখানে কেউ মারা গিয়েছে, সেজন্য একটা কুকুরকে সাথে রাখা হয় যাতে তার কোনো ক্ষতি হলে, কোনো সমস্যা হলে কুকুরের যাতে আওয়াজে মানুষ প্রতিবেশী আসতে পারে। তাহলে দেখেন এরা কেমন নিঃসঙ্গ জীবনযাপন করছে যৌথ ফ্যামিলির থেকে একে অপরের পরস্পর আলাদা হয়ে যাওয়ার কারণে।
হুজুর এটাই তো মানে কার চাওয়া নেই এটা, যে আমি বৃদ্ধকালে আমার সঙ্গী হোক, আমাকে সাহারা দেনওয়ালা হোক, আমার কাছে থাকুক, তো এই জিনিসটা আমি যেমন চাচ্ছি, তদ্রুপ বাবা আমার বাবা মাও তো চেয়েছিল,
জি জি,
না আমি যখন চাইবো, আমি যে শিক্ষাটা এখানে পেয়েছি আমার সন্তান তো ওইটাই লালন করছে,
জি,
সে নোটিস করছে কোন পর্যায়ে পৃথক্ষত হবে,
জি,
সে সেই আচরণটাও আমার সাথেই করছে, যেমন আমি আমার মা বাবাকে নিঃসঙ্গ করে দিচ্ছি, তদ্রূপভাবে আমার সন্তান আমাকে নিঃসঙ্গ করে দিবে। আর কিছু দৃষ্টিভঙ্গি হচ্ছে এমন পরিবারের মধ্যে কাজকর্ম নিয়ে,
জি, ভাগাভাগি করা,
কাজের ভাগাভাগি, আমি মানে এই মনে করেন একটা পরিবারের মধ্যে দুটি দুজনকে বিয়ে করালো,
জি,
এখন একজনে স্ত্রী বেশি কাজ করছে, অপর স্ত্রী কাজ খুবই কম করছে। আচ্ছা একটু যদি চিন্তা করি, অপর স্ত্রী কাজ কম করছে কত পার্সেন্ট করছে? ইনি 70% করছে, উনি 30% করছে।
জি,
মেনে নিলাম উনি 30% করছে, উনি 70% করছে। এখন সে যদি পৃথক হয়ে যায়, ওই কাজটাকেই ওই ঘরওয়ালি বা ওই পুত্রবধূ 100% করা লাগবে।
জি,
যেটা 30% সাপোর্ট পেত, এখন সেই জায়গায় 100% প্রত্যেকটা কাজকে তাকেই সামাল দিতে হবে। তা আসলে এই বিষয়গুলো হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গি থেকে।
জি,
আমরা যদি আমাদের দৃষ্টিভঙ্গিগুলো একটু পাল্টাই। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যেটা আমার মিরাজ ভাই যেটা বলছে, আমির বা কর্তৃত্ব মেনে নেওয়া। আমরা বর্তমানে না কর্তৃত্ব মানতে রাজি না, যেটা 91 কিছুদিন আগে একটা প্রতিবেদন বের হয়েছিল, এখনও পর্যন্ত হয়তো বিগত বছরখানিক আগে যেটা দেখেছিলাম যে চতুর্থ প্রজন্ম পর্যন্ত,
জি
জি,
চতুর্থ প্রায় ওনাদের পরিবারের মধ্যে 80-82 জন সদস্য এখনো পর্যন্ত একসাথে আছে। আর পুরো বাংলাদেশ সবাই যারাই দেখতেছে সবাই ওনাদেরকে কি দিচ্ছে, বাহবা দিচ্ছে, মোবারকবাদ দিচ্ছে। তার এতেই বোঝা যাচ্ছে একসাথে থাকার মধ্যে আখিরাতের ফায়দা তো আছে, দুনিয়াবেও মানুষের মধ্যে একটা সন্তুষ্টির অবস্থা জায়গা দখল করে।
মাশাআল্লাহ,
আমরা পরিবারের কর্তৃত্ব, তখন আমি একটু বড় হয়ে যাই তখন চিন্তা করি যে না, আমার বাবার কর্তৃত্ব আমি আর
মানবো না,
এখন আমার কর্তৃত্ব প্রয়োজন। এখন ওই ইন্টারনালি দেখা যাবে আমার স্ত্রী ইন্টারনালিভাবে ওনার কর্তৃত্বই বজায় রাখার চেষ্টা করবে।
জি,
এই প্রক্রিয়ার কারণে আমরা যখন আসলে অন্যের কর্তৃত্বকে মানা, বড়দেরকে সম্মান করা, ছোটদেরকে স্নেহ করা,
জি,
এই বিষয়গুলো যখন আমাদের থেকে চলে যাবে,
জি,
যে ধৈর্যের পাশাপাশি বড়দেরকে সম্মান, বড়দের কথার উপর লাভবাহিক বলা,
জি,
আর ছোটদেরকে আদর মহাব্বত দেওয়া,
জি,
ভালোবাসা দেওয়া, আর ছোটরা এই বিষয়গুলো ব্রেনের মধ্যে ক্যাচ করবে, এগুলো ওনাদের মাথার মধ্যে স্মৃতি হয়ে থাকবে।
জি,
ওনারা দেখা যাবে একটা সময়ে দাদুর প্রতি, যেটা নাতি বলি, এনাদের যে স্পেশাল একটা মহব্বত ছিল, এখন তো পরিচয় নেই দাদু কোথায় আর নাতি কোথায়।
জি জি,
তো আমাদের মধ্যে আসলে এই বিষয়গুলো দৃষ্টিভঙ্গি কিন্তু আমরা একটু পাই।
এখানে আমাদের একটা জিনিস বলবো যে ডিপ্রেশন, একলা থাকা তো অনেক ডিপ্রেশন এসে যায়, তো ডিপ্রেশন সুসাইড টেন্ডেন্সি কিন্তু বাড়িয়ে দেয়। তো আমাদের উচিত ডিপ্রেশন এখন প্রতিটি ঘরে ঘরে, ডিপ্রেশন মানসিক এই যে একটি চিন্তা, মানসিক একটি বোঝা, এটা সবার ঘরে ঘরে, এই ডিপ্রেশন থেকে মুক্তির একটা উপায় সেটা হচ্ছে যৌথ পরিবার একসাথে থাকা। আল্লাহ তালা আমাদেরকে যৌথ পরিবার নিয়ে একসাথে মিলেমিশে থাকা তৌফিক নসিব করুক। তো আলহামদুলিল্লাহ আমাদেরকে অনেকে কমেন্ট করেছেন, আসাদ আত্তারি কমেন্ট করেছেন, গিয়াসুদ্দিন আত্তারি কমেন্ট করেছেন, ইউসুফ ভাই কমেন্ট করেছেন, শকত কাদেরী আত্তারি কমেন্ট করেছেন, মাশাআল্লাহ আরও অনেক ইসলামিক কমেন্ট করেছেন। তো এগুলো আসলে টেকনিক্যাল প্রবলেমের কারণে শো হচ্ছে না। তো আচ্ছা, শেষের দিকে আমি সেলিম ভাইয়ের কাছে করবো, আমাদের একটি মেজর সমস্যা যেটা আমরা দেখছি বা যে পরিবার আলাদা হওয়ার ব্যাপারে সবচেয়ে বড় ভূমিকা স্ত্রী রাখেন, এভাবে ধরা হয় বা যে স্ত্রী চাই যে এক আলাদা হয়ে যাবে বা স্ত্রীর কারণে আলাদা হয়ে যেতে হয়, সে তার স্বামীকে একটা প্রবঞ্চনা দিয়ে থাকে যে এখন আমাদের আলাদা হতে হবে, সন্তানের জন্য কিছু সেভিং করে রাখতে হবে, আলাদা হওয়ার প্রয়োজন, এটি স্ত্রীদের প্রতি বেশি দোষারোপটা আনা হয়, এটা নিয়ে আপনি একটু যদি আমাদেরকে খুলে বলতেন।
আসলে আমাদের সমাজের মধ্যে একটি প্রভাত বাক্য আছে, সংসার সুখী হয়
রমণীর গুণে।
তা আমি সেটা সাথে আর কিছু অ্যাড করতে চাই।
জি,
সংসার সুখী হয় শুধু রমণীর গুণে নয়, সংসার সুখী হয় যদি ওই সংসার যদি শরীয়ত সম্মত এবং সুন্নত মোতাবেক হয়, তাহলে ওই সংসারটা অবশ্যই সুখীময় এবং শান্তিময় হয়।
জি,
এবং দেখেন আপনি একাকিত্ব সংসার বলেন বা যৌথ সংসার বলেন একসাথে, যতক্ষণ পর্যন্ত এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক শরীয়ত মোতাবেক হবে না, ওইখানে কখনো প্রশান্তি আসবে না।
হ্যাঁ,
হয়তো আমরা দুনিয়াবি ক্ষেত্রে ক্ষণিকের জন্য কিছু প্রশান্তি হয়তো লাভ করতে পারি, কিন্তু প্রকৃতপক্ষে সেটা ক্ষণিকের জন্য।
জি,
কিন্তু সেটা আখেরাতে আমরা এটার কোনো প্রতিদান
পাবো না।
আচ্ছা দেখেন, এই বিষয়টা অনেক সময় ক্ষেত্রে হয়ে থাকে, এক হাতে কখনো তালি বাজে না। দেখেন, দোষ কিন্তু উভয়জনের, আর শরীয়তের দৃষ্টিতে সৃষ্টিগতভাবে ইসলামী ভণ্ডা যারা মহিলা একটু তারা দুর্বল হয়ে থাকে।
জি,
তাদের বিবেক বুদ্ধি চিন্তাধারাও কিছু কি হয়ে থাকে,
পুরুষের তুলনায়
কম হয়ে থাকে, এটা সৃষ্টিগতভাবে, এটা আল্লাহ তাআলা বলেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো যেহেতু একজন মহিলা এই কথাটা বলেছেন, কেন বলেছেন সেই বুঝে নেই, হয়তো বা শয়তানের দোকায় পড়ে বলেছেন, হয়তো বা দুনিয়ার কোনো একটা ফাঁদে পড়ে, যেটা ওই সেভিংয়ের কথা বলেছেন, আমার ছেলে সন্তান আছে তাদের ভবিষ্যৎ কী হবে সেই কথাটা চিন্তা করে বলেছেন, আচ্ছা, এই কথাটা বলার অন্যতম একটি কারণ সেটা হচ্ছে আল্লাহ তাআলার প্রতি তাওয়াক্কুল না থাকা।
আল্লাহ,
আজকে বর্তমান সময়ে আমরা যৌথ পরিবার বা একসাথে না থাকার অন্যতম কারণ যে আমাদের তাওয়াক্কুল নেই। আমি মনে করছি বা যিনি ইসলামী মনে করছেন যে আমার হাজব্যান্ডের টাকা যদি অন্যান্য ফ্যামিলি মেম্বার যারা আছে তাদের জন্য যদি খরচ করে ফেলে তাহলে আমার সন্তানের জন্য ভবিষ্যৎ কী হবে, আমার ছেলের আমার মেয়ের ভবিষ্যৎ কী হবে বা আমার ভবিষ্যৎ কী হবে, সেটা আমরা চিন্তা করছি। কেন করছি? কারণ আল্লাহ তাআলার প্রতি তাওয়াক্কুল নেই। কিন্তু অথচ আল্লাহ তাআলা বলেছেন ফ্যামিলি মেম্বারদের জন্য খরচ করা এটাও ইবাদত, এটাও সাদকা। আর যারা আল্লাহ তাআলার রাস্তায় খরচ করে আল্লাহ তাআলা তাদেরকে বাড়িয়ে দেন, আল্লাহ তাআলা কখনো কমান না, বাড়িয়ে দেন। তাহলে এই বিষয়টা যদি তাহলে ইসলামী মন জানতো তাহলে কখনো বলতো না যে কি আমরা আলাদা হয়ে যাই। এবং অনেক সময় দেখা যায় যে স্ত্রী বলল সে তো বুঝ, সে আমার চাইতে কম বুঝে, কিন্তু আমি তো বুঝতাম, আমি কেন তার কথা শুনলাম? স্ত্রী আমাকে বলেছে আর কি, কিন্তু আমি তো তার গার্জিয়ান ছিলাম। মুসলিম সমাজের মধ্যে বা ফ্যামিলি মেম্বারদের মধ্যে যারা প্রধান থাকেন তারা হচ্ছে পুরুষরা।
জি,
তা আমি তো পুরুষ তো বুঝার ছিলাম, আমি কেন তার কথা শুনেছি? তাহলে এক হাতে কখনো তালি বাজে না, অর্থাৎ সে বলেছেন হয়তো না বুঝে বলেছেন। তা আমি যেহেতু পুরুষ আমি বুঝি, আমার উচিত ছিল তাকে বোঝানো।
জি,
এবং তাকে
এখানে একটা দৃষ্টিভঙ্গি আমাদের প্রবলেম আছে, সেটা হচ্ছে কি, দেখেন বিয়ে সন্তানকে বিয়ে করানোর আগে কি পরিবারের মধ্যে ছোটোখাটো ঝগড়া বিভেদ হয়নি?
হয়, অবশ্যই হয়েছে।
মায়ের সাথে, বোনের সাথে, ভাইয়ের সাথে, বাবার সাথে কি হয়নি? অবশ্যই হয়েছে।
জি,
হয়েছে, অভিমান হয়েছে, আবারও একত্রিত হয়েছে।
জি,
তো এখানে দেখা যায় যখন বিয়ে করিয়ে ফেলি তখন মাইন্ডের মধ্যে সেট আপ হয়ে যায় যত প্রবলেম বাহির থেকে যে এসেছে তার
তার
মানে দৃষ্টিভঙ্গি
দৃষ্টি
আগে সব কিন্তু মেনে নিয়েছি।
জি,
প্রবলেম ছেলে ছিল না বুঝে নাই, বাবার ছিল আচ্ছা উনি তো বাবা হয়তো বয়স্ক মানুষ বুঝতে পারেনি।
জি,
আচ্ছা বোনের ছিল সে তো ছোট বুঝতে পারেনি, সব কিছুর ক্ষেত্রে আমার আমাদের বুঝটা ঠিকই চলে আসে।
কিন্তু
যখন বাহির থেকে যখন আসে তখনই আমাদের দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ হয়ে যায়, যত আমার পরিবারের মধ্যে আগে সব ঠিক ছিল যত প্রবলেম তৈরি হয়েছে এখন বিয়ের পর থেকে ছেলে পাল্টে গিয়েছে। এখানে একটা দিক।
জি,
আবার অপর দিক হচ্ছে হাকিকতে কিছু স্ত্রী এমন আছে পরিবারে আসার পর থেকেই আসলে অমিলগুলো তৈরি করে, কুমন্ত্রণা দান করে।
জি,
এখানে একটা বিষয়, আমরা যদি নিম গাছ লাগিয়ে আম আশা করি, ফল আশা করি,
জি,
তাহলে এটা আমাদের বোকামি হবে।
জি,
আমি কি ছেলেকে বিয়ে করানোর সময় নেককার স্ত্রী তামান্না করেছিলাম?
জি, দিনদার।
আমার চাওয়া কি দিনদার নেককার আমলদার ছিল, এলমে দিনওয়ালা ছিল, যে পরিবারকে সুন্নত মোতাবেক চলাবে, আপনি যেটা বলেছিলেন খৌফে খোদা, আল্লাহ তাআলার ভয় থাকা,
জি,
হ্যাঁ, আমলদার হওয়া, এটা কি আমরা চার্জ করেছিলাম? করিনি,
করিনি।
আমরা অন্যান্য যেগুলো চার্জ করছি ওটাই আমাদের সাথে অ্যাপ্লাই হচ্ছে।
জি জি
জি, আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আগে কোনো কিছু ঠিক ছিল না কিন্তু স্যাক্রিফাইস করেছি।
জি,
তো বাহির থেকে যে এসেছে সে আসার পর আমরা স্যাক্রিফাইস করাটা ভুলে গিয়েছি, স্যাক্রিফাইস করতে চাই না, বা যে বাহির থেকে এসেছে সে তার ঘরে কিন্তু স্যাক্রিফাইস করেছে
কিন্তু
স্যাক্রিফাইস করতে চাচ্ছে না। তো সেই জন্য আমি বলবো যে শাশুড়িকে মায়ের মতো দেখুন, আর শাশুড়িকে বলবো স্ত্রীকে মেয়ের মতো দেখুন,
ছেলের বউকে।
জি, ছেলের বউকে, কারণ ছেলের বউকে মেয়ের মতো দেখুন, মেয়ে যখন ভুল করেছে আপনি স্যাক্রিফাইস করেছেন সেটাকে আপনি ক্ষমা করে দিয়েছেন, তো আপনার ছেলের বউ যদি কিছু করে থাকে ক্ষমা করে দিন। আবার ছেলের বউকে বলবো যে আপনার মা যখন আপনার সাথে এইভাবে রাগ করেছে, বড় মানুষ করতেই পারে, আপনি মা ভেবে আলাদা তো আর হননি, মাফ করে দিয়েছেন, বা আপনি নিজেই মার খেয়ে কী করেছেন, সান্ত্বনা দিয়েছেন, মাকে বুঝিয়েছেন, তো এভাবে নিজের শাশুড়িকেও বোঝানোর চেষ্টা করুন। ইনশাল্লাহ পুরুষরা তো সারাদিন থাকেই ব্যস্ত কাজে, পরিবার চালানো, এদেরকে এসে এক্সট্রা টেনশন আমরা না দিয়ে পরিবারকে সুন্দর রাখি। দেখবেন যে একটা আপনার হাজব্যান্ড যদি বাসায় আসে আপনাদের মিল মহব্বত দেখে তার অন্তর আরও খুশি হয়ে যাবে, না হয়তো তাকেও আপনারা ডিপ্রেশনে ফেলে দিবেন, অফিসে গিয়েও ডিপ্রেশনে পড়বে, ঘরে এসেও ডিপ্রেশনে পড়বে, পরিবারের মধ্যেও শান্তি পাবে না, অফিসেও শান্তি পাবে না, তো তার রোগ বাড়তে থাকবে। আর একটা কথা বলেছিলেন কাউসার ভাই, কাজ নিয়ে ভাগাভাগি, যে কাজ কম করবে তার রোগ বেশি হবে, আর যে কাজ বেশি করবে তার রোগ কম হবে। তো সুতরাং নিজেকে ফিট রাখার জন্য হলো কাজ করুন, ইনশাআল্লাহ ভাই বোন দুজন যদি পরিবার মধ্যে স্ত্রী আসে আপনার কাজকে ডিভাইডেড করে দিন, ইনশাআল্লাহ সকালে রাত্রে সন্ধ্যায় মিলেমিশে কাজ করুন, শরীরও ঠিক থাকবে, মাইন্ড ফ্রেশ থাকবে। বসে থাকলে অলস মস্তিষ্ক শয়তানের কারাগার, আপনাকে শয়তান কি দিতে থাকবে, প্রবঞ্চনা দিতে থাকবে। কাজের মধ্যে ব্যস্ত থাকুন, পরিবার নিয়ে সুন্দর মতো থাকুন, অবসর সময়ে কি করবেন, দরস দিবেন ইনশাআল্লাহ, ফজনা সুন্নাহ থেকে, দাওয়াত ইসলামের ফজনা সুন্নাহ থেকে দরস দেন, ভালো ভালো কিতাবের দরস দিতে থাকুন ইনশাআল্লাহ, মিলেমিশে দরস দিন পরিবারের মধ্যে, অনেক মিল মহব্বত বেড়ে যাবে। সবচেয়ে বড় কথা হচ্ছে অবসর সময়ে বা যে কথা নিয়ে স্টাডি না করে পারিবারিকভাবে আপনারা ইসলামিক কথা নিয়ে স্টাডি করুন, ইনশাল্লাহ দেখবেন অনেক মিল মহব্বত বৃদ্ধি পাবে এবং আল্লাহ তাআলার রহমত অর্জরে ইনশাল্লাহ আপনাদের আপনাদের কাছে বৃষ্টির মতো পড়তে থাকবে। সাথে সাথে আপনারা এভাবে ডিভাইডেড করুন যে আমরা কোরআন শরীফ খতম দিব, এ এ আপনি এক পারে আসে এক পারে এক পারে পরে আপনারা এটাও এটা এ সিলসিলাটাও জারি রাখতে পারেন। ইনশাল্লাহ দেখবেন বরকত কাকে বলে, বরকতের জন্য আর শান্তির জন্যই তো আলাদা হতে চাচ্ছেন, এভাবে না করে বরকত আর শান্তির জন্য একসাথে হয়ে ইবাদত করুন, দেখবেন আল্লাহ তাআলা অফুরন্ত বরকত নসিব করবে। তা আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক নসিব করুক। আগামী এই পর্বটি ইনশাল্লাহ আগামী পর্ব আবারও দেখার অনুরোধ জানিয়ে সকলের সুস্থতা কামনা করে আজকে এ পর্যন্ত, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, স্বাভাবিক জীবনযাপন করুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন,
একসাথে
যৌথভাবে থাকার আল্লাহ তাআলা তৌফিক নসিব করুন, যৌথভাবে থাকার মন মানসিকতা সৃষ্টি করুন। সাল্লাল্লাহু হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
দাও ইখলাসে মন মুরিয়